ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি, যা শুনে ঈমান আমল আরো দৃঢ় করেছি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আদব সম্পন্ন লোক অনুষ্ঠান নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদেরকে জানাই একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আসসাবাজাল, এই অনুষ্ঠানের থিম বা এই অনুষ্ঠানকে কিভাবে আমরা সাজিয়ে থাকি তা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি, দেখতে পেরেছি। এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করেছি আল্লাহ তাআলার আদব সম্পর্কে, আল্লাহ তাআলার নামের যে আদব রয়েছে কিভাবে আমরা আদব রক্ষা করব, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দুআলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আদব সম্পর্কে জানতে পেরেছি। ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর মুবাল্লিগে দাওয়াত ইসলামী নুরুল আমিন আত্তারি, তিনি আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ তাআলা, তার থেকে আজকের এই বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় মাদানী ফুল শ্রবণ করব। আসুন অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকার দুআলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরুদে পাক পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আদব সম্পন্ন লোক। এই অনুষ্ঠানের মধ্যে প্রতিটি পর্বে এক একটি বিষয় নিই আর ওই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় কি আসুন আমরা নুরুল আমিন ভাই থেকে জানবো বিষয় কি, আর এই সম্পর্কে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। জি নুরুল আমিন ভাই, আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব?
আজকে ইনশাআল্লাহ আমরা মসজিদের আদব সম্পর্কে জানবো।
ইনশাআল্লাহ মসজিদের আদব, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের যে ইবাদত গাহ অর্থাৎ যে সকল স্থানে আমরা ইবাদত করি এর মধ্যে একটি হচ্ছে মসজিদ। জি হ্যাঁ, মসজিদের মধ্যে মানুষ আসে, নামাজ পড়ে, ইবাদত করে, বিভিন্ন ইবাদতের মধ্যে মশগুল হয়। আমরা মসজিদের সম্মান কিভাবে রক্ষা করব, মসজিদের আদব কিভাবে রক্ষা করা উচিত, মসজিদে যখন আমরা প্রবেশ করি আমাদের নিজের অবস্থা কেমন থাকা উচিত, এ সকল বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। পাশাপাশি বুজুর্গানের দিন মসজিদে কীরূপ আদব করেছেন তাও জানবো, যেন আমাদের মনের মধ্যে এই উৎসাহ উদ্দীপনা চলে আসে, যেন আমরা যেন মসজিদের আদব রক্ষা করি। অনেক সময় দেখা যায় যে মসজিদের মধ্যে অনেক ময়লা আবর্জনা, ময়লা দেখা যায়, অনেক কিছু দেখা যায়। তো এই সম্পর্কে জানবো যেগুলো আমাদের কী করা উচিত, বা আমরা যদি এই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো এর ফজিলত কী রয়েছে, এ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। তো ভালো ভালো নিয়ত করে নিই, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং এই অনুষ্ঠানকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, যা কিছু শুনবো আমরা নিজেরা মনে রাখবো, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো নুরুল আমিন ভাই, আপনার কাছে আসবো প্রথমে, যে আমাদেরকে মসজিদের আদব, মসজিদ সম্পর্কে কিছু মাদানী ফুল যদি প্রদান করতেন।
জি, মসজিদের মাদানী ফুল প্রদান করার পূর্বে আসলে আমি একটি ঘটনা বলি, যে এক সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা,
জি জি,
যিনি মসজিদ পরিষ্কার করতেন,
আচ্ছা,
তার একটি ঘটনা আমরা শুনি। যখন মসজিদের আদব সম্পর্কে আমরা জানতে পারবো, মসজিদের ফজিলত সম্পর্কে জানতে পারবো, তখন আদব করার আগ্রহ সৃষ্টি হবে।
সুবহানাল্লাহ।
হযরত সাইয়্যিদুনা উবাইদ বিন মারজুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনা শরীফের মধ্যে এক মহিলা মসজিদ পরিষ্কার করত। যখন তার ইন্তেকাল হয়ে গেল তখন তার ইন্তেকালের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের দরবারে পৌঁছানো হলো না। তো তার জানাজা দাফন কাফন হয়ে গেল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এটা কার কবর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ওই মহিলার কবর।
আল্লাহ!
রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম কী করলেন দেখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বললেন যে ওই মহিলা যে মসজিদ পরিষ্কার করত সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ান বললেন, জি হা ইয়া রাসূলুল্লাহ, তিনি ওই মহিলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই কাতার করো।
আচ্ছা,
কাতার করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জানাজা পড়লেন।
সুবহানাল্লাহ।
তার জানাজা পড়ার পরে, নামাজ আদায় করার পরে ওই মহিলাকে উদ্দেশ্য করে বলল যে তুমি কোন আমলটি উত্তম পেয়েছো।
মৃত যে রয়েছে তার সাথে কথা বলছে,
তার সাথে কথা বলছে, কবরকে সম্বোধন করে বলছে যে তুমি তোমার কোন আমলটাকে উত্তম পেয়েছো।
আল্লাহ, সুবহানাল্লাহ।
সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার আওয়াজ শুনতে পাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছে, তোমাদের চেয়ে আরো বেশি শুনছে সে। তখন ওই সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এর প্রতিউত্তরে বলেছিলেন যে আমি মসজিদ, যে মসজিদ পরিষ্কার করতাম সেটাই উত্তম আমল হিসেবে পেয়েছি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, এই যে ঘটনা শুনলাম যে অনেক বড় এবং খুব বড় একটি আমল মসজিদ পরিষ্কার করা, মসজিদে আদব করা, তো বাস্তবে কি মসজিদের আদব রক্ষা করার জন্য মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা খুবই প্রয়োজন। আর আলহামদুলিল্লাহ অনেক মুসলমান এমন রয়েছে যারা, বিশেষ করে দেখা যায় এমনি তো পাঁচ ওয়াক্ত নামাজের আগে পরে অনেকে মসজিদ পরিষ্কার করে, যারা এই চিন্তা ভাবনা রাখে যে না, মসজিদ আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার ঘরের মধ্যে আল্লাহ তাআলার মেহমানরা আসবে, এসে এখানে সিজদা করবে, নামাজ পড়বে, রুকু করবে, তো এই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। এজন্য অনেক মুসলমান এমন থাকে যারা মসজিদে এসে নিজে থেকেই, মসজিদে খাদিম থাকে কিন্তু সে নিজে এসে নিজে আনন্দ চিত্তে এই কাজগুলো করে। অনেক সময় দেখা যায় অনেক এলাকার মধ্যে অনেক লোক তারা জুমার দিন আসে, জুমার দিন এসে মসজিদকে পরিষ্কার করে, মসজিদ ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করে, এরকম লোকও রয়েছে। আবার অনেক লোক এমনও রয়েছে যারা মসজিদকে বিভিন্ন ধুলাবালি দিয়ে পরিপূর্ণ করে দেয়। ইনশাআল্লাহ তাহলে এটা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আসবো, কিন্তু যে ঘটনা আমরা শ্রবণ করেছি এখান থেকে কিছু বিষয় খুলাসা করা উচিত, অর্থাৎ স্পষ্ট করা উচিত। এক তো যে ঘটনা আমরা শুনলাম এখানে পর্দার একটা বিশেষ গুরুত্ব মানে ফুটে উঠেছে, এটা এভাবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য হায়াতের সময় এটা নিয়ম ছিল বা এটা হতো যে মসজিদের মধ্যে যারা মহিলা ছিল তারা আসতো, নামাজ পড়তো, জামাত হতো, কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি নেই। কেননা পূর্বের মতো মহিলাদের যে জাহেন মানসিকতা ছিল পর্দা করার ব্যাপারে, যুগ থেকে তিনি এটা বন্ধ করে দিয়েছেন, তিনি বন্ধ করে দিয়েছেন যেন মহিলারা নিজেদের ঘরে নামাজ পড়ে। কেননা দেখা যাচ্ছে তখন ফিতনা কিছু দেখা যাচ্ছিল, এই ফিতনার কারণে হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ফতোয়া দিয়েছেন বা মহিলাদেরকে নিজ বাসার মধ্যে নামাজের জন্য বলেছেন। আরও একটি বিষয় যেটা এই ঘটনা থেকে আমরা জানতে পারি তা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের প্রিয় আকা মাদানী বলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ক্ষমতা দিয়েছেন যে তিনি যখন চান যে মুর্দার সাথে ইচ্ছা কথা বলতে পারেন। এমনকি আমরা এই ঘটনা থেকে জানলাম যে তিনি ওই সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে কথা বললেন, তো এমনকি এটাও জানা গেল যে মুর্দার সৃষ্টির কথাও শুনে, যারা মৃত ব্যক্তি রয়েছে কবরে থাকে তারাও মানুষের কথা বোঝার ক্ষমতা রাখে। তবে খেয়াল রাখবেন এই বিষয়ে আরেকটা জিনিস, লোক যেমন হবে তার শ্রবণ শক্তিও তেমন হবে। যদি কোনো সাধারণ ব্যক্তি থাকে তাহলে সাধারণভাবে, অর্থাৎ দুনিয়াতে আমরা যেই অবস্থানে ছিলাম বা যে অবস্থানে থাকি ওই অবস্থায় যেরূপ আমাদের অবস্থান তেমনই। যেমন আমি একজন সাধারণ মানুষ, তো কেউ যদি আমাকে দূর থেকে, যেমন এই এলাকা নয় অন্য এলাকা থেকে আমাকে স্মরণ করে, তো আমি শুনবো না। ঠিক তেমনি কবরের মধ্যেও একই অবস্থা, যদি কোনো সাধারণ ব্যক্তির কবর হয় তাহলে সেখানে যদি দূর থেকে কেউ ডাকে তাহলে শোনে না, কিন্তু যারা বুজুর্গানে দিন হয় আউলিয়া কিরাম, যারা দুনিয়াতে জীবিত দশায় থাকা অবস্থায় যেখান থেকে আমরা যদি আউলিয়া কিরামকে জীবিত অবস্থায় আমরা যদি ডাকি, আহ্বান করি বা দোয়া করি তাহলে তারা শুনতে পান, তারা আমাদের সাহায্য সহযোগিতা করেন। তো যখন তারা দুনিয়া থেকে কবরে যান, মাজারে যান, ঠিক মাজারে আনোয়ার থেকে ঠিক তেমনইভাবে শুনেন যেমনিভাবে দুনিয়াতে শুনতেন, যত দূর থেকে ডাকা হোক না কেন তারা শুনেন এবং তারা কবর থেকেও অর্থাৎ আরো বেশি সহযোগিতা করেন, যেমনি দুনিয়াতে সাহায্য করতেন এর চেয়ে বেশি করেন। তো এটা একটা আলাদা চ্যাপ্টার, আমি একটু স্পষ্ট করে দিলাম বা মাদানী ফুল ছিল বললাম, কিন্তু আমাদের আজকের যে বিষয় মসজিদের আদব, আসলে মসজিদের আদব আমাদের রক্ষা করা উচিত। মসজিদের আদব রক্ষা করার ক্ষেত্রে একটি ঘটনা আমি বর্ণনা করতে চাচ্ছি। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি খুব মসজিদের আদব করতেন, সম্মান করতেন। তো একটি ঘটনা এরকম রয়েছে যে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি রমজানুল মোবারকে তিনি কি করলেন, ইতিকাফ করার জন্য মসজিদে অবস্থান করলেন, ইতিকাফ করছিলেন। তো এমন অবস্থায় ঈশার নামাজের প্রায় সময় হয়ে যাচ্ছিল, আর তখন বাহিরে বৃষ্টিও এমন ছিল যে বাইরে গিয়ে অজুখানায় গিয়ে অজু করবেন এমন অবস্থান ছিল না। তো এখন অজু কীভাবে করবেন? এখন যদি মসজিদেও তিনি অজু করেন তো তার অজুর পানিগুলো মসজিদে পড়বে, তো মসজিদের আদব রক্ষা হবে না। তো সুবহানাল্লাহ, তাদের আদব, তাদের চিন্তাভাবনা এত সুন্দর, এত পবিত্র। আল্লাহ আকবার, তিনি কী করলেন নূর আমিন ভাই?
তার
অবশেষে জি নিজের যে লেপ গায়ে দিতেন ওই লেপ আনালেন, এনে ওটা কয়েকটা ভাঁজ করে মোটা করে নিলেন, ভারী করে নিলেন, মোটা করে নিলেন। যখন মোটা করলেন আর ওইখানে ওটার উপরে বসে এরপরে উজু করলেন, আমরা দেখি যখন আমরা যদি লেপ বা তোষকের উপর পানি ফেলি, এটা পানিটা বেশি নিচে যায় না, চুষে নেয়। তো তারপর তিনি কয়েকটা ভাঁজ করে মোটা করে নিলেন যেন ওই পানি, উজুর পানি যেন একেবারে নিচে অর্থাৎ মসজিদের ফ্লোরে যেন না পড়ে। তো কীভাবে আদব রক্ষা করলেন, কেমন তাদের বুদ্ধি, কেমন জানাত, কেমন আদব তারা ছিল। আসলে মসজিদের আদব আমাদের করা উচিত। মসজিদের আদব বিভিন্নভাবে করা দরকার। এক তো নিজের শারীরিকভাবে, এরপর আপনার মানসিকভাবে, এরপর মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এর আদব রক্ষা করতে পারি।
আল্লাহ তাবারক তাআলা নিজে স্বয়ং কোরআনুল করিমে ইরশাদ করেছেন প্রথম পাড়ায় সূরা বাকারার 125 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে তাগিদ দিয়েছিলাম আমার ঘরকে খুব পবিত্র করো।
সুবহানাল্লাহ।
কাদের জন্য? তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু ও সিজদাকারীদের জন্য।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
অর্থাৎ খুব পবিত্র করো, অর্থাৎ এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনুল করিমে ইরশাদ করেছেন।
আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও এ সম্পর্কে বাণী রয়েছে, অসংখ্য বাণী রয়েছে। তার মধ্যে মুসনাদে ইমাম আহমদের মধ্যে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে ওই মসজিদের মধ্যে ময়লা আবর্জনা, প্রস্রাব পায়খানার মতো কোনো কিছুই জায়েজ নেই। এ মসজিদে তো কোরআন তিলাওয়াত, আল্লাহ তাআলার জিকির এবং নামাজের জন্য। অর্থাৎ মসজিদের মধ্যে কি হবে, শুধু আল্লাহ তাআলার জন্য জিকির করব, নামাজ আদায় করব এবং কোরআনুল করিম তেলাওয়াত করব। অন্য এক জায়গায় ইরশাদ করেছেন, মসজিদ নির্মাণ করো এবং সেখান থেকে দুলাবালি বের করে দাও। যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন।
সুবহানাল্লাহ।
এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদ কি অতিক্রম পথে নির্মাণ করা যাবে? ইরশাদ করলেন, হ্যাঁ, সেখান থেকে দুলাবালি পরিষ্কার করা হুরদের চোখের মোহর।
আচ্ছা,
যদি মসজিদের মধ্যে যে মসজিদ যে পরিষ্কার করবে, এই পরিষ্কার করা এটা হচ্ছে হুরদের চোখের মোহর।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মসজিদে উত্তম পোশাক পরিধান করে যাওয়া। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল করিমে ইরশাদ করেন, হে আদম সন্তানগণ, স্বীয় উত্তম পোশাক পরিচ্ছদ পরিধান করে তোমরা মসজিদে প্রবেশ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নামাজের জন্য আলাদা আলাদা তিনি কি রাখতেন, পোশাক রাখতেন। সেই পোশাক পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই পোশাক পরিধান করে নামাজ আদায় করতেন।
শুধু মসজিদে যেতেন বা নামাজ পড়তেন, নামাজের জন্য তিনি আলাদা পোশাক,
আলাদা পোশাক পরিধান করে তিনি নামাজ আদায় করতেন। আল্লাহ তাবারক তাআলার দরবারে যাব, তার সাথে কথাবার্তা বলবো, কারণ নামাজের মধ্যে নামাজ তো আল্লাহ তাআলার
সাথে মেরাজ,
মেরাজ করা। তো আল্লাহ তাআলার সাথে মেরাজ করব, আমি খারাপ পোশাক পরিধান করে আল্লাহ তাআলার কাছে সাথে মেরাজ করব, তো আল্লাহ তাআলার ঘরে যাচ্ছি, তাহলে আমার পোশাক পরিচ্ছন্ন কেমন হওয়া উচিত? তো আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে স্বীয় উত্তম পোশাক পরিধান করে মসজিদে প্রবেশ করো।
আসলে আমাদের চিন্তা ভাবনার মধ্যে অনেক ঘাটতি রয়েছে নূর আমিন ভাই, যে বিষয়টা আপনি এখন বললেন যে দেখুন, ইমামে আজম বা বুজুর্গানে দিন তাদের যেই চিন্তাধারা যে আল্লাহ তাআলার ঘরে যাব, আমি সবচেয়ে উত্তম জায়গা যেটা উৎকৃষ্ট জায়গা বলা হয়েছে মসজিদ, এই মসজিদে যাব তো আমার পোশাক কেমন থাকা উচিত। কিন্তু আজকাল আমরা আমাদের টেন্ডেন্সি বা আমাদের চিন্তাধারা এমন যদি কোথাও বেড়াতে যাই, কোনো বিয়ে শাদির অনুষ্ঠানে যাই,
কোনো কিছুতে যাই,
তখন ভালো পোশাক পরিধান করি, যে আমার ঘরের মধ্যে আচ্ছা এটা একটু ভালো আর একটা আচ্ছা মানিয়েছে আমাকে, এগুলো দেখে তারপর আমরা অনুষ্ঠানে যাই। কিন্তু সবচাইতে উৎকৃষ্ট জায়গায় যাব, সবচাইতে উৎকৃষ্ট আল্লাহ তাআলার দরবারে হাজিরি দিব, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলার মিরাজে যাব, সেখানে আমরা যাই এমনভাবে যাই যে নিজের পোশাকের ঠিক থাকে না। আমি এমনও ব্যক্তি দেখেছি, বলতে আফসোস লাগে, যে নিজে কাজ করছে, এক তো কাজ করছে কিন্তু কাজ করার দ্বারা তার কাপড় মোটামুটি ঠিক আছে, এটা একটা আলাদা বিষয়। কিন্তু ওই ব্যক্তি সে যে মসজিদে এসেছে তার যেই হয়তো বা কোনো মানে কারখানায় কাজ করে তেল মেশিনের এগুলো পোশাকের মধ্যে লাগানো
লাগানো,
এমনকি শরীর থেকে গন্ধ বের হচ্ছে।
আপনি যেটা বলছেন, যদি গন্ধ বের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা ইরশাদও করেছেন যে গন্ধযুক্ত যাতে অবস্থায় আমরা মসজিদে প্রবেশ না করি। এমনকি গন্ধ কতটুকু গন্ধ, ফোকাহা কেরাম বলেন যে যে আমরা গোসল গোসল কাটি কোরবানির সময় বা যে কোনো সময় একটা গোসল, সেই গোসলের কিন্তু শুরুতে কোনো গন্ধ থাকে না,
গন্ধ তো
গন্ধ থাকে না, সেই গোসল মসজিদে নিয়ে যাওয়ার হুকুমও নাই। এমনকি বলা হয়েছে যদি আপনার মুখে দুর্গন্ধ থাকে, মুখের দুর্গন্ধ তো সহজে বোঝা যায় না, আমরা সাদা সামনে যে থাকে সেও অনেক সময় বোঝে না, যেহেতু সবসময় আর মুখ খুলি না। বলা হয়েছে যে মসজিদে যতক্ষণ পর্যন্ত আপনার মুখের দুর্গন্ধ না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি মসজিদে যেতে পারবেন না।
আল্লাহ আল্লাহ, এটা তো সাধারণ একটা বিষয় বললেন আমাদের নুরুল আমিন ভাই, যে যদি নিজের মুখে একটা, আমাদের মুখে সাধারণত একটা ন্যাচারাল একটা গন্ধ বের হয়, সেটা যদি একটু গন্ধটা বেশি হয় সেটা নিয়ে মসজিদে যাওয়া যাবে না। কিন্তু অনেক ব্যক্তি পান গুটকা সিগারেট এগুলো খাওয়ার পরে হয়তো একটু কুলি করে, বাস ফর্মালিটি পালন, একটু কুলি করে বাস মসজিদে প্রবেশ করলো। তো মনে রাখবেন, মসজিদে প্রবেশ তো করে নিলাম, তো এমনি তো বাহ্যিকভাবে কেউ আমাদেরকে আটকাচ্ছে না, কিছু বলছে না, কিন্তু এতে ফেরেশতাদের কষ্ট হয়। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যখন মানুষ নামাজে দাঁড়ায় তিলাওয়াত করার জন্য মুখ খুলে, ফেরেশতারা তাদের মুখের সাথে ওই নামাজরত ব্যক্তির মুখ লাগিয়ে নেয়। কিন্তু একটু চিন্তা করে, আমি যখন নামাজে দাঁড়াবো মুখ খুলবো তখন আমার থেকে যে দুর্গন্ধ, তো এতে দেখা যায় ফেরেশতাদের কষ্ট হয়। এই জন্য বলা হয়েছে যে ময়লা পোশাক বা এমন কোনো কিছু যেটা দ্বারা দুর্গন্ধ আসে এমন কিছু করে মসজিদে না যাওয়ার জন্য।
জি জি, মসজিদের আদবের ব্যাপারে আরো কিছু আমার বলা ছিল, আসলে আমরা এক তো মসজিদে দুর্গন্ধ যাতে তার শরীর থেকে না যায়, আপনি যেটা বলছিলেন আমি যেটা বলছিলাম, পাশাপাশি মসজিদে যাতে কথাবার্তা না হয়, মসজিদে দুনিয়াবি কোনো কথাবার্তা না বলা,
এটা
মসজিদের আদবের ভিতরে একটি আদব হচ্ছে মসজিদে যাতে দুনিয়াবি কথাবার্তা না বলা হয়, উচ্চ আওয়াজে যাতে কথাবার্তা না বলা হয়, এবং মসজিদে যাতে যদি কোনো কিছু হারানো যায় মসজিদে এসে তার এলান না করা যে আমার এটা হারিয়ে গেছে, এটার কেউ কি পেয়েছেন।
কিন্তু অনেক সময় অহরহ হয়ে থাকে মসজিদে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যদি এরকম কাউকে করতে দেখো তাহলে তোমরা দোয়া করো যাতে সেই ব্যক্তি ওই জিনিসটা না পায়।
আল্লাহ আল্লাহ, একটু চিন্তা করা উচিত। আসলে এটা সচরাচর অহরহ দেখা যায় যে কোনো কিছু হারিয়ে গিয়েছে মসজিদে মাইক দিয়ে এলান করা হচ্ছে,
মসজিদের মাইক দিয়ে
এলান করা হচ্ছে যে এমন জিনিসটা হারিয়ে গিয়েছে যদি কেউ পান ফেরত দেবেন। অনেক সময় দেখা যায় যে আমরা মসজিদে জুতা রেখে এরপরে নামাজ আদায় করি, এসে দেখি জুতা নেই, তো এরপর পুরো মসজিদ তন্ন তন্ন করে আমরা খুঁজে ফিরি। তো এটাও নিষেধ করা হয়েছে যে মসজিদে যদি কোনো কিছু হারানো যায় চুরি হয় এগুলো যেন আমরা না খুঁজি। তো আমরা এগুলো আসলে এগুলো একটা আদবের মধ্যে যে আমরা মসজিদে আসছি, মসজিদে আদব রক্ষা করা। ঠিক তেমনি যেটি নুরুল আমিন ভাই বললেন যে যখনই মসজিদে প্রবেশ করব আমরা যেন নিজের আওয়াজকে বড় না করি,
ছোট করি,
ছোট মানে বড় না করি, ছোট করি। তো এটা আমরা কিভাবে বুঝবো যে আমার আওয়াজটা উঁচু হচ্ছে? এটা
আসলে আমি যখন কথাবার্তা বলবো একজন আরেকজনের সাথে কথাবার্তা বলবো তখন তো বুঝা, এমনি তো নর্মালি আমরা মসজিদে দুনিয়াবি কোনো কথাবার্তা বলাই যাবে না, মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা এমনিতেই নিষেধ। দ্বিতীয়ত আমি যদি কারোর সাথে কথা বলি, কোনো দিনই কথা বলি,
তাহলে
যার সাথে আমি কথা বলবো সে যাতে শুনতে পারে অতটুকু আওয়াজেই বলবো কথা, কিন্তু দূর থেকে কাউকে ডাকা যে এদিকে আসেন এরকমটা করা নিষেধ, উঁচু আওয়াজ করে করাটা নিষেধ। আরো কিছু আদবের কথা আপনাকে বলতে চাই, মাদানী চ্যানেলের দর্শকদেরকে শোনাতে চাই যে মসজিদের আদব, আরেকটি আদব হচ্ছে মসজিদকে আবাদ করা।
আচ্ছা আচ্ছা,
মসজিদের অন্যতম একটা আদব হচ্ছে মসজিদকে আবাদ করা। আপনি মসজিদ নির্মাণ করলেন, মসজিদ অনেক টাইলস করলেন, অনেক সুসজ্জিত করলেন, লাইট দিলেন, ফ্যান লাগালেন, কিন্তু মুসল্লি নাই।
ওই শুরুর দিকে আমি কিছু কথা বলেছিলাম যে মসজিদের আদব বিভিন্ন ভাবে রক্ষা করা যায়। একটা হচ্ছে নিজে আসবো, আসলাম তো আমার পোশাক পরিচ্ছদ যেন পরিষ্কার থাকে। একটা যে মসজিদ রয়েছে যেটা আপনি বলছেন যে এটাও একটা আদবের,
এবং আল্লাহ তাবারকাতালা কোরআনুল করিমে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আল্লাহর মসজিদ সমূহ তারাই আবাদ করে যারা আল্লাহ ও কিয়ামত দিবসের ওপর ইমান রাখে।
আল্লাহ,
অর্থাৎ যারা কিয়ামত দিবসের ওপর ইমান রাখে, আল্লাহর ওপর ইমান রাখে, তারাই মসজিদকে আবাদ করে। আর মসজিদের আবাদটা হচ্ছে একটা অন্যতম একটা আদবের মধ্যে পড়ে। আপনি মসজিদের আদব করে শুধু দূর থেকে চলে গেলেন, তাহলে সেটা আদব হলো না।
মসজিদে পরিষ্কার করব এটাও একটি আদব, পাশাপাশি মসজিদকে আবাদ করা, অর্থাৎ মসজিদে আসা, মসজিদে
আবাদ হচ্ছে, আবাদ হচ্ছে মুসল্লি দ্বারা আবাদ করা।
জি জি জি,
আবাদ বলতে মুসল্লিরা এখানে মুসল্লিরা আসবে, এলাকার যারা মুসল্লি রয়েছে তাদেরকে দাওয়াত দেওয়া, তোমরা নামাজ পড়তে আসো না কেন, তাদেরকে নেকির দাওয়াত দেওয়া, যাতে মসজিদে
ঘটনা মনে পড়ে গেল আমার নুরলামিন ভাই, অনেক সময় দর্শকবৃন্দ এই যে আমরা এলাকার মধ্যে আমাদের টাকা আছে, বাস আমাদের আত্মীয় স্বজন বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা আনালাম বা সবাই মিলে উদ্যোগ নিয়ে মসজিদ নির্মাণ করলাম, বাস শেষ না, এমন না। মসজিদ আবাদ করা এটাও আমাদের দায়িত্ব, আর মসজিদ বান্দার জন্য দোয়াও করে, আবার মসজিদ বান্দার জন্য বদদোয়াও করে। একটি ঘটনা এরকম, এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি সফরে কোথাও যাচ্ছিলেন, তো পথে মধ্যে রাত্র হলো, রাতের বেলা, তো যখন রাত হলো তখন তিনি কী করলেন, ওই মসজিদে অবস্থান করবেন, তিনি মসজিদে অবস্থান করবেন, অবস্থান করার জন্য মসজিদে প্রবেশ করলেন, ভিতরে ঢুকলেন, যখন ভিতরে ঢুকলেন তখন তিনি কান্নার আওয়াজ শুনছিলেন, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তো এত আশ্চর্য, তিনি আশ্চর্য হলেন এই রাতের বেলা মসজিদের মধ্যে কে কান্না করছে। তিনি মসজিদে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, তিনি আওয়াজ, ওই কান্নার আওয়াজ এর দিকে লক্ষ্য করে তিনি যাচ্ছিলেন, তো তিনি সামনে যেতে দেয়াল থেকে আওয়াজ আসছে, কান্নার আওয়াজ আসছে, আর এই দোয়া হচ্ছে, ই আল্লাহ, যে ব্যক্তি যারা এই মসজিদকে নির্মাণ তো করেছে কিন্তু মসজিদকে আবাদ করছে না, লোক দ্বারা আবাদ করছে না, তাদেরকে ধ্বংস করো। তো এই দোয়া তিনি শুনে তার মনের মধ্যে ভয় ঢুকে গেল, তিনি আর সফরে বের হলেন না, সেখানে রাত্রে অবস্থান করলেন। যখন সকাল হলো এলাকার সবাইকে একত্রিত করলেন, একত্রিত করে এরপরে বললেন যে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, পুরো ঘটনা বললেন যে রাত্রে অবস্থান করলাম, আমি এমন আওয়াজ শুনতে পেয়েছি, হে লোকেরা তোমাদের ধ্বংস অনিবার্য, তোমরা খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, তোমরা মসজিদকে আবাদ করতে থাকো তাহলে মসজিদ তোমাদের জন্য যে বদদোয়া করছে এটা উঠিয়ে নিবে। লোকেরা নিজেদের ভুল বুঝতে পারলো, অতঃপর তারা কী করলো, মসজিদে আসা শুরু করলো, মসজিদে ইবাদত করা, নামাজ পড়া শুরু করে দিল। এরপর তিনি তো চলে গেলেন সফরে, কিছুদিন পর তিনি আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ঘটনাক্রমে তিনি ওই মসজিদে অবস্থান করলেন, আবারও রাতের বেলা যখন অবস্থান করলেন তখন তিনি আবার ওই মসজিদের দেয়াল থেকে আওয়াজ আসছে, আল্লাহ তাআলা দরবার দোয়া করছে, ইয়া আল্লাহ, যে সকল ব্যক্তিরা এই মসজিদকে আবাদ করেছে, যা আগে শূন্য ছিল এখন আবাদ করেছে, তাদের অন্তরকে, তাদের ঘরকে তুমি আবাদ করে দাও। সুবহানাল্লাহ, একটু চিন্তা করুন, বাস্তবে কি আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু মসজিদ আমাদের জন্য এমন দোয়াও করে, বদদোয়াও করে। আমাদের এগুলো স্মরণ করা উচিত যে আমরা মসজিদ তো নির্মাণ করে দিলাম, টাকা আছে, কিন্তু এটাকে আবাদও করতে হবে। এই আবাদ করা এটাও মসজিদের একটি আদব, যদি আমরা আবাদ করতে না পারি তাহলে মসজিদের আদব কিভাবে রক্ষা হলো। জি নুরুলমিন ভাই, আরও কিছু মাদানী ফুল?
আরও কিছু মাদানী ফুল বলতে, যখন আমরা মসজিদ অজু করি, অজু করার পরে দেখা যায় অজুর পানি টপ টপ করে আমার হাত থেকে বের হচ্ছে, এই অবস্থায় আমি মসজিদে প্রবেশ করি।
আচ্ছা আচ্ছা,
তো এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এভাবে যাওয়া। এবং আমরা অনেক সময় মসজিদে, যেমন আমাদের যেহেতু আমরা মানুষ, আমাদের হাঁচি আসবে, কাশি আসবে, তো উচ্চ আওয়াজে যাতে হাঁচি না দেওয়া, মসজিদের আওয়াজ নিয়ন্ত্রণ করা। তারপরে আমাদের অনেক সময় ডেকুর আসে, এটা না দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের থেকে তোমার ডেকুর দূরে রাখো, যে দুনিয়ার মধ্যে যে বেশি পর্যন্ত পেট ভর্তি করে সে কিয়ামতের দিন বেশি সময় পর্যন্ত ক্ষুধার্ত থাকবে। এবং হায়, এর মধ্যে আওয়াজ করো না, বের না করা উচিত, যদিও মসজিদের বাইরে একাকীও হয়, কেননা এটা শয়তানের অট্টহাসি।
আহা,
তো ডেকুর এটা মসজিদের মধ্যে দেওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকুর মসজিদে দেওয়ার জন্য না করা হয়েছে। আমরা যখন মসজিদে বসি, একটু আগে তো শুনলাম যে কথাবার্তা না বলা,
জি
তো অনেক সময় মসজিদে এরকম হয় কৌতুক করা হয়, মসজিদে বসে কৌতুক করছি, হাসি ঠাট্টা করছি,
হাসি মজা করা,
হ্যাঁ, এই ধরনের কথাবার্তা থেকেও আমাদের কি মসজিদকে হেফাজত
রাখতে হবে।
মসজিদে যখন বসবো খুব আদব সহকারে বসবো, দুজন হয়ে বসবো।
অনেক সময় দেখা যায় যে মসজিদের মধ্যে খাওয়া দাওয়াও চলে, মসজিদের মধ্যে এরপর মনে করেন বাস ঘুমানোও চলে, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে আদব রক্ষা করব? অনেক সময় দেখা যায় প্রয়োজন হয়, যেমন এই যে কিছুক্ষণ পূর্বেই এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলার ব্যাপারে শুনলাম যে তিনি সফরে যাচ্ছিলেন, পথিমধ্যে রাত্র হয়ে গেছে, মসজিদে থাকবে, তো এক্ষেত্রে থাকার ব্যাপারেও তো আদব রয়েছে না?
জি জি, এটার ব্যাপারে আসছে যে যখনই আমরা মসজিদের প্রবেশের সুন্নতগুলো রয়েছে, প্রথমে আমরা বিসমিল্লাহি রহমান রহিম পাঠ করব, তারপরে দুরুদে পাক পাঠ করব, মসজিদ প্রবেশের দোয়া পাঠ করব, তারপর এতেকাফের নিয়ত করে নেব।
সুবহানাল্লাহ,
এতেকাফের নিয়ত করার পরে আমার কি হবে? আর সেটা তো অবশ্যই ডান পা দিয়ে আমি প্রবেশ করব, মসজিদে প্রবেশ করার সময় অবশ্যই ডান পা দিয়ে প্রবেশ করব এবং বের হওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করব। এতেকাফের নিয়ত করার কারণে যদি আমি এতেকাফ নিয়ত করি এবং এরপরে ইবাদত রিয়াজত করব, এরপরে যদি আমার প্রয়োজন হয়, জরুরি হয়, আমি কোথাও মুসাফির বা আমার আমার থাকাটা জরুরি, আমার অন্য কোনো জায়গায় থাকা আর স্থান নাই,
জি
সুযোগ নাই, যদি আমি মসজিদে থাকি আদব সহকারে, সেখানে আমরা বসে আমরা ওই যে এতেকাফের নিয়তে আমরা থাকতে পারবো।
অর্থাৎ আমরা যখনই মসজিদে অবস্থান করব, উচিত আমাদের এতেকাফের নিয়ত করে নেওয়া।
অবশ্যই এতেকাফের নিয়ত করতে হবে, অন্যথায় আপনি আপনি মসজিদে থাকেন বা না থাকেন, অনেক সময় দেখা যায় রমজান মাসে দেখা যায় যে মসজিদে জোহরের নামাজ আদায় করে অনেক মুসল্লি শুয়ে আছে, অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যে মিলাদ শরীফ পাঠ করছে, মিলাদের পরে তাবারকও থাকে, তাবারকও খাচ্ছে, কিন্তু তারা কিন্তু এতেকাফের নিয়ত করছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মসজিদে খাবার এবং মসজিদে ঘুমানো, এটার ব্যাপারে নিষেধ করেছেন, কিন্তু যারা এতেকাফ করে নিবে তাদের জন্য সাময়িকভাবে এটার অনুমতি দেওয়া হয়েছে।
তো আসলে দর্শকবৃন্দ, এই বিষয়গুলো আসলে আদবের মধ্যে পড়ে। যখনই মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশ করে আমরা এতেকাফে নিয়ত করে নিই, যদি খাবারের প্রয়োজন হয় বা খাবার আসে, তাবারক যেটা বললেন খেয়ে নিলাম, খেতে পারবো। যদি আমরা মনে করেন ইতিকাফের নিয়ত না করি, তাহলে মসজিদে খাবার বা ঘুমানো শুদ্ধ হবে না বা জায়েজ হবে না। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। মসজিদের আদবগুলোর মধ্যে কিছু কিছু বিষয় রয়েছে, অনেক সময় দেখা যায় আমরা অনেক খাবার খেয়ে বাসা থেকে বাসা আজান হয়ে গেছে, নামাজের জন্য চলে গেলাম, কিছু খাবার এমন রয়েছে যে খাবারগুলো খেয়ে মসজিদে যাওয়া উচিত নয়। সময় শেষের দিকে এই কারণে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, যে সকল খাবার আমাদের মুখে দুর্গন্ধ সৃষ্টি করে, যেমন কাঁচা পেঁয়াজ যদি আমরা খাই দেখা যায় মুখের মধ্যে দুর্গন্ধ হবে, কাঁচা রসুন খেলে, অর্থাৎ এমন খাবার যেগুলো দ্বারা মুখে দুর্গন্ধ আসে, এমন খাবার খেয়ে যেন আমরা সাথে সাথে মসজিদে প্রবেশ না করি। আর যদি মসজিদে যেতেও হয় তাহলে যেন ভালোভাবে মুখকে ওয়াশ করে নিই, ওয়াশ করে এরপরে যেন মসজিদে আমরা প্রবেশ করি। আসলে দর্শকবৃন্দ, বলার তো আরও অনেক কিছু আছে মসজিদের আদব রক্ষা করা। এমন একটি ঘর যে ঘরের তুলনা হয় না, সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, তো ওই জায়গার আদব খুব সুন্দরভাবে আমাদেরকে পালন করতে হবে, রক্ষা করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি আর নিয়ত করে নিই ইনশা আল্লাহ তাআলা। যা কিছু আমরা শুনেছি, যা কিছু বুঝতে পেরেছি, আমরা প্রায় সবাই মসজিদে যায় না, ইসলামী ভাই যারা রয়েছে এমন ব্যক্তি, এমনকি উনি যে যারা মসজিদে প্রবেশ করে না, তো আমরা ইনশা আল্লাহ তাআলা যখনই মসজিদে যাব, মসজিদের আদবগুলো আমরা রক্ষা করবো ইনশা আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, সময় শেষের দিকে বিদায়ও নিতে হবে, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি, যা শুনে ইমান আমল আর